مولانا شاہ عبد المتین بن حسین صاحب دامن بارکۃ اللہ علیہ.
ইমান সবচেয়ে বড় দুনিয়া, ইমান আনলে তার জন্য জান্নাতের ফয়সালা. রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যার অন্তরে জাররা বরাবর ইমান থাকবে আল্লাহ পাক তাকে জান্নাত দান করবেন. ইমান ওয়ালাদের হালত এরকম হবে কারো কারো, যে আল্লাহ পাক যখন নবী রসুলদেরকে বলবেন যে তোমরা সাফাত করো, সুপারিশ করো, সুপারিশ করে করে যে মুমিনরা গুনাহের কারণে জাহান্নামে নিক্ষিপ্ত হয়েছে জাহান্নাম থেকে তাদেরকে উদ্ধার করো, তো নবী রসুলগণ যাদেরকে চিনতে পারবেন তো তারা সে জাহান্নাম থেকে সুপারিশ করে করে নাজাতের ইন্তজাম করবেন, যার জন্যই আল্লাহ পাকের নিকট সুপারিশ করা হবে, আল্লাহ পাক নবী রসুলদের সুপারিশ মঞ্জুর করবেন. ইয়াসফাউ ইয়াউমুল কিয়ামতি আল আম্বিয়া সুম্মা উলামা সুম্মা সুহাদা, অতঃপর কিয়ামতের দিন আলেমগণ সুপারিশ করবেন আল্লাহ পাকের নিকট. আলেমদেরকে ডাইকে যখন আল্লাহ পাক বলবেন যে তোমরা সাফাত করো, সুপারিশ করো, যেই যার জন্য সুপারিশ করবে আল্লাহ পাক তার সুপারিশ মঞ্জুর করবেন. এবং শহীদদেরকে বলা হবে যে তোমরা যারা আমার জন্য জীবন দিয়ে শহীদ হয়ে গেছ তোমরা আজকে সুপারিশ করলে আমি গ্রহণ করব. তিন নম্বরে, পয়লা নম্বরে নবীদের সাফাতের আল্লাহ সুযোগ দিবেন, দুই নম্বরে আলেম ওলামাদেরকে, তিন নম্বরে শহীদদেরকে. এ হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কেরাম বলেন যে নবীদের পরই আলেমদের মর্তবা, আর আলেমদের মর্তবা গর্দান কাটায় যারা শহীদ হয়েছেন সে শহীদদের চেয়েও উচ্চ মর্তবা আলেমদের, কারণ আলেম দ্বীন নবীর নায়েব এবং নবীর কাজ হেদায়তের বাণী দুনিয়ার কাছে পৌঁছানো. আলেমদের নিকটও সে এলমে নবুয়ত এলমে ওহির এই দৌলত থাকে. আলেমরাও লোকদেরকে দ্বীনের কথা বলেন, কোরআন সুন্নার আলোকেই বলেন, এজন্য নবীর পরে আলেমদের মর্তবা, আর আলেমদের পরে শহীদদের মর্তবা. শহীদরাও সুপারিশ করবে, তাদের সুপারিশ আল্লাহ তাআলা কবুল করবেন. এইভাবে বহু লোক জাহান্নাম থেকে মুক্তি লাভ করবে, এরপরে আর কেউ বাকি থাকবে না. সকলের সুপারিশ করার পর্ব শেষ হয়ে গেলে তখন আল্লাহ পাক জাল্লা জালালু ওয়া মানওয়ালু বলবেন নবীদের এবং ওলামাদের আউলিয়াদের শহীদদের সকলের সুপারিশের পর্ব শেষ, আর কেউ নাই, চিনতেই পারবেন না এরা কেউ যে আরো কোন গুনাগার মুসলমান কোন মুমিন জাহান্নামে আছে কি না. তখন রব্বুল আলামিন কুদরতের হাত দিয়া গুনাগার কিছু মুসলমানকে জাহান্নাম থেকে মুক্তি দান করবেন. তাদেরকে কোন নবীও চিনতে পারেন নাই, কোন ওলি এবং শহীদ তো দূরের কথা, কোন নবী পর্যন্ত চিনতে পারেন নাই. এইরকম ধরনের টিমটিমে ইমান তাদের ছিল, কিন্তু সেইটুকু ইমানেরও আল্লাহ পাকের নিকট মূল্য ছিল, গুরুত্ব ছিল, এইটুকুর উসিলাতে আল্লাহ পাক তাদেরকে নাজাত দিয়ে দিবেন. মাইকেরা আওয়াজ আরো বাড়াও ভাই. বাইরে দিছ কিজন, বাইরে কে শুনে? আপনাকে বাইরে একটা দিয়ে দেয়, কেউ শুনে না বাইরে. হ্যাঁ, ঘুরতে থাকে, হাঁটতে থাকে, যা যার কাজে ব্যস্ত থাকে, আর আমার মনে করি যে বাইরের লোকেরা সবাই শুনতেছে. হ্যাঁ, যাদের শুনবার আগ্রহ থাকে তারা এসে হাজির হয়ে যায়, মহব্বতের সাথে আগ্রহের সাথে দরদ নিয়ে তারা শুনে, তাদেরই রেয়ায়ত করা চাই, হ্যাঁ না? যাদের তলব বেশি তাদের মুকদ্দম করা চাই, হ্যাঁ না? আবাসা ওয়াতাল্লাহ যা উলামা ওমা ইউদ্রিকে লাল্লাহ ইয়াজ্জাক্কা, হ্যাঁ না? যিনি আসছেন মহব্বত নিয়ে দিনের তালাশে, তাকে গুরুত্ব দেওয়া চাই, অগ্রগণ্য করা চাই। তো ঈমান এত বড় দৌলত, হ্যাঁ না? যে কোনো মুহূর্তে আগে হোক পরে হোক একসময় নাজাতের ইন্তজাম হয়েই যাবে। এজন্য কোরআন শরীফে মহান রব্বুল আলামিন বলছেন, ওয়ালা আব্দুম মুমিন খায়রুম মিন মুশরিক ওয়ালাউ আজাবাকুম, হ্যাঁ, যার মধ্যে ঈমান আছে সে ভালো, যতটুকু ঈমান ততটুকু সে ভালো। ঈমান যদি একদম উচ্চ মর্তবার সবচেয়ে ভালো। ওয়ালা আব্দুম মুমিন খায়রুম মিন মুশরিক, এখানে মিন মুশরিক বলার কারণে বোঝা গেল এখানে মুমিন মানে ওই মুমিন যে শিরক থেকে অন্তত মুক্ত, উপর থেকে অন্তত মুক্ত, হ্যাঁ, আর কিছু থাক না থাক অন্তত অন্তত ঈমান টুকু আছে, কি কথা বোঝেন নাই? আর যদি আমল থাকে, নামাজ থাকে, রোজা থাকে, হালাল হারামের তমিজ থাকে, হ্যাঁ না, গুনাহ থেকে মুক্ত জিন্দগি থাকে, সুন্নত মোতাবেক জিন্দগি থাকে, তাহলে তো সে উচ্চ মর্তবাওয়ালা, বহুত বড় মর্তবাওয়ালা। কারণ ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা, যারা ঈমানওয়ালা সঙ্গে জিন্দগি নেক আমলে সাজানো, আল্লাহ পাক বলছেন যে জান্নাতুল ফিরদাউসে আমি তাদেরকে অনন্তকালের মেহমান বানায় নিব। এবং আল্লাহ পাক তাদেরকে বলবেন, তোমরা দুনিয়াতে আমার কথা শুনছ, আমার মর্জি মতো চলছ, এখন তোমার যা ইচ্ছা যা মর্জি তুমি জান্নাতে করো, ওয়ালাকুম ফিয়া মা তাশতাহি আনফুসুকুম, যা খুশি তাই করো, যা খুশি যেটা বলবা ওয়ালাকুম ফিয়া মা তাদারুন, যা বলবা সবটা আমি মঞ্জুর করবো, সবকিছুর ইন্তজাম করবো। হ্যাঁ, এবং কোরআন শরীফে মহান রব্বুল আলামিন বলছেন, আল্লাহ পাক যাদেরকে জান্নাত দান করবেন, ওয়া জানাল জান্নাতাইনি দান, যে জান্নাতের গাছগুলি হবে ফলটল হবে একদম নিকটে। হ্যাঁ, এই আয়াতে পাকের ব্যাখ্যায় মুফাসসিরিন লিখছেন যে বসে থাকলে বসে বসে ফল খাওয়া যাবে, শুয়ে থাকলে একদম শুয়ে শুয়েই ফল খাওয়া যাবে, দাঁড়ায় আছে দাঁড়ায় দাঁড়িয়ে ফল খেতে পারবে, কোনো মুশকিল নেই। আর দুনিয়াতে তো হাঁটতে চলতে খাওয়া সুন্নতের খেলাপ, দাঁড়ায় দাঁড়ায় খাওয়া বিনা কারণে বিনা প্রয়োজনে কোন ওজোর ছাড়া যদি দাঁড়ায় খাইল তো এটা সুন্নত মোতাবেক না, কিন্তু জান্নাতের মধ্যে যে হাল এখান সবটা সুন্নত মোতাবেক, এটা হলো জান্নাতিদের সুন্নত। তার দলিল কি, ওয়ালাকুম ফিয়া মা তাসতিয়ান বসুন, যেটা করো সেটাই ঠিক আছে, যা করো, পজনাল জান্নাতাইনি দান, তবি আইয়া আলাই রব্বিকুমা তুকাদ্দিবান, সুবহানাল্লাহ, আজীব শান। কিন্তু যদি কেউ কামিল ভাবে আল্লাহকে ভয় করে ভাই, তো বড় মাপের জান্নাত আল্লাহ পাক দান করবেন। ওয়ালিমান খাফা মাকাম রব্বি জান্নাতান, যারা আল্লাহকে পুরা জিন্দগি ভয় করে চলবে, সব জায়গায় আল্লাহর হুকুম মোতাবেক চলবে, গুনাহ থেকে বাঁচবে, জুলুম থেকে বাঁচবে, আল্লাহ পাক অনেক আজিম শান জান্নাত তাদেরকে দান করবেন। হ্যাঁ, ওয়ালিমান খাফা মাকাম রব্বিহি জান্নাতান, ফাবি আইয়া আলাই রব্বিকুমা তুকাজ্জিবান, যাওয়াতা আফনান, বেসুমার ডালপালা বেসুমার গাছগাছালিতে ভর্তি এক এক জান্নাত। আচ্ছা, আল্লাহকে যারা খুব ভয় করবে কামেল মুকাম্মল ভাবে মেনে চলবে দুনিয়াতে, বিশাল বড় দুই জান্নাত তাদেরকে দান করবেন। আমরা তো মনে করি যে জান্নাত একটা দিলেই তো যথেষ্ট, কিন্তু যারা শহরের বাড়িওয়ালা, বাড়ি একটা হলেই চিন্তায় থাকে মনে মনে যে আর একটা বাড়ি হইতো যদি, হ্যাঁ না, দুই দুইটা বাড়ি, আর দুইটা ও তিনটা চারটা বাড়ি হলে তো মাশাআল্লাহ অনেকে খুশি। আল্লাহ পাক জাল্লা জালালু এক জান্নাত দিবেন সেটাই কত বিশাল, কারণ সর্বনিকৃষ্ট যে মুসলমান যার চেয়ে নিচে কেউ নাই সেই মুসলমানকে এই পৃথিবীর দশ পৃথিবীর সমান জান্নাত দান করবেন আল্লাহ তাআলা। তো বড় বড় জান্নাত তো কত বড় হবে তো কি জানে ভাই, সুবহানাল্লাহ। আর তা একটা জান্নাত না, দুই দুই জান্নাত। কিন্তু যারা কামিলিন, যারা হ্যাঁ সাহাবা একরাম, তাবেইন, তাবে তাবেইন, আউলিয়া একরাম, বুজুর্গান দিন, ওলামায়ে দিন, তাদের জন্য তো বড় বড় জান্নাত। কিন্তু যারা সাধারণ মুসলমান তাদের কি হবে? আল্লাহ পাক বলছেন যে ওয়ামিন দুনহিমা জান্নাতান, অত বড় জিন্দিগি যারা বানায় নাই ওই মুমিনদেরকেও আমি দুইটা দুইটা জান্নাতই দান করব। ওয়ামিন দুনহিমা জান্নাতান ফাবিআইয়া আলা রাব্বিকুমা তুকাজ্জিবান মুদহাম্মাতান, সেই দুনো জান্নাতও সবুজ বাগবাগানে ভরপুর থাকবে একদম। হ্যাঁ শুনতেছেন ভাইরা, তো এই জান্নাতে যাওয়ার আরজু তো আমরা সকলেই করি। জান্নাতে যাওয়ার তরিকা হল ইমান আর নেক আমল, হ্যাঁ, যে নিজের মনের মন মোতাবেক চলা, না আল্লাহ পাকের পছন্দ মতো চলা, আল্লাহ পাকের মর্জি মতো চলা, রসুল্লাহ সাল্লাহ ইসলামের তালিম তরবিয়ত এবং রসুল সাল্লাহ ইসলামের রং মোতাবেক জিন্দগির রং বানানো, তো ফের ইনশাআল্লাহ তাআলা অনন্তকালের জান্নাত আল্লাহ পাক দান করবেন। কোরআন শরীফে রব্বুল আলামিন বলছেন, তোমার খেয়াল ছাড়ো, তোমার মর্জি ছাড়ো, আমার মর্জি ধরো। ওয়াম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহা আন-নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। হ্যাঁ, যারা নিজের মর্জি, নিজের খুশি, নিজের ইচ্ছা, নিজের মনের আরজু, মনের যা খেয়াল সেটা পুরা করবে, সেটা জান্নাতের রাস্তা না, বরং সেটা হলো জাহান্নামে যাওয়ার রাস্তা। হ্যাঁ, হুফফাতিল জান্নাতু বিল মাকারে হুফফাতিন নারু বিশ্বাহাবাত, নিজের খায়েশাত, নিজের মনের হারাম চাহিদা পুরা করলে ঠিকানা জাহান্নাম, আর কষ্ট করে যে মনের হারাম চাহিদার বিরুদ্ধে চললে তো তার জন্য জান্নাতের ফয়সালা। হুফফাতিল জান্নাতু বিল মাকারে, মনের, নিজের মনের হারাম কামনা বাসনা, হারাম গতির বিরুদ্ধে সে চললো, আল্লাহ পাক তাকে জান্নাত দান করবেন। আমরা সকলে আল্লাহ পাকের খুশি এবং মর্জির উপর চলব ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক আমাদের তৌফিক দেন, আমাদের জন্য সহজ করেন এবং জান্নাতের রাস্তাকে আল্লাহ আমাদের জন্য মধুময় বানাইয়া দেন। শাহ আব্দুল গনি ফুল রহমতুল্লাহ এক বুজুর্গ ছিলেন, বড় আলিম ছিলেন, ভারতে ছিলেন, পরে তিনি ভারত থেকে পাকিস্তান চলে গেছিলেন, ওখানে করাচিতে তার খবর আছে। ওই বুজুর্গ বলছিলেন আমার শেখ রহমতুল্লাহ আলীকে, মিয়া হাকিম আক্তার, কোন কামেল বলি আল্লাহর সৌবত এবং সম্পর্ক রক্ষা করে যদি তুমি চলো তাহলে জান্নাতের রাস্তা আল্লাহ সহজ করে দিবেন, বরং শুধু সহজ না মধুময় বানাইয়া দিবেন, মজাদার বানাইয়া দিবেন। শুনতেছেন ভাইরা, আল্লাহ ওয়ালাদের সৌবতের বরকতে নামাজ মজাদার লাগে, সেজদা মজাদার লাগে, জিকির মজাদার লাগে, তেলাওয়াত মজাদার লাগে, দোয়া মুনাজাত মজাদার লাগে, গুনাহ থেকে বাঁচতে মজাদার লাগে, পর্দা করতে মজাদার লাগে, হজ হজ করতে মজাদার লাগে, হ্যাঁ না, এরকম উমরা মজাদার লাগে, তওয়াফ মজাদার লাগে। আর না হলে মানুষ আমল করে মুখস্থ, ছেলেপেলেরা দুষ্টামি করতে চায়, খেলতে চায় রাস্তা রাস্তায়, মা বাপ জোর জবরদস্তি ধরে নিয়ে আসে বাচ্চাদেরকে, উঠান থেকে ধরে নিয়ে আসে, মাঠ থেকে ধরে নিয়ে আসে, বলে খা, কিন্তু ও খাইতে চায় না, সাথীরা খেলে ওদের সঙ্গে খেলতে যাবে, খাওয়ার মধ্যে ওর মন নাই, খাওয়ার মধ্যে মন নাই, তো খায় যে খানার কোন মজা পায় না, কোন রকম শুকনা খাওয়া খায়, শুকনা খাওয়া, এমনি মুখস্থ খাওয়া খায়। তো সাধারণ মুসলমান মুখস্থ ইবাদত বন্দী করে, এই মুখস্থ ইবাদত বন্দী কেউ বৃথা না, এটার দ্বারাও ইনশাআল্লাহ জাহান্নামের আগুন নিভবে, জান্নাতে যাওয়া যাবে, কি কথা বুঝেন নাই? কিন্তু যখন মানুষ কোন আল্লাহওয়ালার সঙ্গে উঠা বসা করে, আউলিয়াদের সোহবত উঠা বসা করে, তখন ওই ওর যেরকম খেলার নেশা, খাওয়ার নেশা নাই, বা ডিমের নেশা নাই, পিঠার নেশা নাই, তো যখন বড় হয় বুঝ হয় এইবার খাবার নেশা এবং রুচি সঠিক পয়দা হয়, তো আল্লাহ ভালাদের সোহবতের বরকতে ইমানের সহি রুচি পয়দা হয়, নামাজের সহি রুচি পয়দা হয়, নেশা পয়দা হয়, জিকিরের সহি রুচি পয়দা হয়, নেশা পয়দা হয়, তখন মজা লাগে। না বালকের বিয়ে করাই দিলে সে মা বাবার খালি দিন রাত বকাবকি করে, শয়তান আমার বিয়ে করাইছে। নানি বকাতে নানি নানা নানি যখন বলে যে তোরে বিয়ে করাবো লাল বউ, তখন গিয়া নাতি আচ্ছা রকম নাতির নানিরে পিঠায় চুল ধরে টানতে থাকে, কাপড় ধরে টানতে থাকে, শয়তান তুমি আমার বিয়ে করাবা। এই নাতি যখন বালে হয় 25 বছর বয়স হয়, আর যদি নানি বলে যে তোমার বিয়ে ঠিক করছি, গিয়ে কপালে একটা চুমা দিয়ে দে যে কত ভালো তুমি, আল্লাহ তোমার হাত দারাজ করুক, নতুন যৌবন তোমার দান করুক। আমার ভাইরা, তো মানুষের অন্তর যখন বালেগ হয়, বুধ যখন বালেগ হয়, হ্যাঁ না, জ্ঞান যখন বালেগ হয়, অন্তরের জজবা যখন বালেগ হয়, হ্যাঁ, তো তখন তার কাছে আল্লাহ ভালো লাগে, রসুল ভালো লাগে, হ্যাঁ, আখেরাত ভালো লাগে, কোরআন ভালো লাগে, জিকির ভালো লাগে, নামাজ ভালো লাগে। বালেগ মানুষ তাকে বিয়ে করা দিলে সে খুশি হয়, কোন মুসলমান তাকে যদি কোনো আল্লাহওয়ালার সঙ্গে সম্পর্ক করা দেওয়া হয় তখন সে খুশিতে বাগ বাগ হয়ে যায়। যে হাফিজ জহুরকে পাওয়ার পরে, হ্যাঁ না, এই মুফতি আজমকে পাওয়ার পরে, হ্যাঁ না, এই হযরত মাওলানা আব্দুল ওয়াহাব সাহেব, হ্যাঁ, এই মাওলানা শামসুল্লাহ ফরিদপুরি, এই আকাবের দিনকে আল্লাহর ওলিদেরকে পাওয়ার পরে এখন তো ভাই নামাজের মজাই ভিন্ন, এখন জিকিরের মজাই ভিন্ন। ইমাম রব্বানী হযরত মাওলানা রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহ আলাই আজিম দাদুল্লাহ মুহাজির মক্কী রহমতুল্লাহ নিকট গেছিলেন বায়াত হইতে, বললেন যে হযরত আমি বায়াত তো হইতে পারি, আশা মনে আকাঙ্ক্ষাও জাগে, কিন্তু আমি বুখারি শরীফ, মুসলিম শরীফ, আবু দাউদ, নাসাই, হ্যাঁ না, তিরমিজি শরীফ, সবগুলো কিতাব একলা পড়াই, সারাটা দিন পড়াইতে থাকে, ক্লান্ত হয়ে যায়, এরপরে রাতে এসার পরে ঘুমায়, আবার সে একটু উঁচা আবার কিতাব মোতালা করি, দেখি আবার সকাল থেকে পড়া আরম্ভ করি। আমাকে যদি তাহাজুদ পড়তে বলেন তা আমার তো মুশকিল হবে, আমি কেমনে পড়বো তাহাজুদ, তা তাহাজুদে উঠতে হলে ঘুম ছুটবে, অনেক লম্বা সময় আরাম করতে পারবো না, দিনে তো আমার আরামের সময় নেই, সারাদিন পড়ানো লাগে, একলা পড়াই সবগুলো হাদিসের কিতাব, এজন্য আমাকে তাহাজুদ পড়তে না বললে ভালো, তাহলে এই শর্তে আমি আপনার কাছে বায়াত দিতে পারি। হাজিম দাদুল্লাহ মহাজন মকির রহমতুল্লাহ আলাইহি বললেন, মাওলানা একটু আল্লাহর জিকির করতে পারবেন না দিন রাতে মিলায় কোন সময় বাইর করে? বললেন যে হ্যাঁ এইটুকু পারবো। আচ্ছা ঠিক আছে একটু জিকির করেন, বায়াত হয়েছেন, ওই রাত্রিবেলা খানকাতে থাকছেন যে সকালে যাব, রাত্রিবেলা ওখানে ঘুমাইছেন, কি দেখেন হাতের মধ্যে? হ্যাঁ, ধ্যান এদিকে দেওয়া উচিত নয়, হাতের দিকে দেওয়া উচিত, দিনের কথা শোনার আদব করা চাই না? কেসা মানুষ আপনারা, কোরআন শরীফ আছে, ফাস্তামিউল আহওয়ান সিদু, যখন কোরআন তেলাওয়াত করা হয় তখন গভীর মনোযোগে শোনা চাই, খামোশ থাকা চাই, চুপ থাকা চাই। হযরত থানভী আয়াতের ব্যাখ্যায় বলেন, ইসলাম ইনকিলাবে উম্মত কিতাবের মধ্যে কোরআনের শব্দগুলো শুনলে যদি চুপচাপ থেকে মনোযোগে শোনা ওয়াজিব, তাহলে কোরআনের মর্ম যখন বয়ান হয় দিনই মজুদ সেটা শোনা আরো বেশি ওয়াজিব, সেখানে খামোশ থাকা আরো বেশি ওয়াজিব। ইসলাম ইনকিলাবে উম্মত কিতাবের মধ্যে এই মজমুন আছে, শুনতেছেন ভাই? সামনে এমন লোকদের বসে চাই যারা সমঝদার মানুষ, ধ্যান খেয়ালের সাথে গভীর মনোযোগে এর কথাবার্তা শুনে, কেউ এসে বসে বসে পান খায়, কেউ দাঁত মাজে, কেউ নিজের হাত পা চুলকাইতে থাকে, বসে বসে ঘড়ি দেখতে থাকে, এসা লোকদের সামনে বসাইতে নাই। লিয়ালি নিম ইনকুমুল হালাম ইমান নুহা, কি বলা, লোকদের দিনের মজলিসের আদবের এল নেই। হ্যাঁ, কি বলতেছিলাম, কেসা গুরুত্বপূর্ণ মজমুন, উনি আছে ওনার হাত দেখার তালে, কেসা আদম ইনসান মিয়া, তুমি তরবিয়ত করাও কোন জায়গাতে নিজেকে না। হ্যাঁ, মোগল বাদশাহদের কোন মোগল বাদশাহর সামনে উজির বসে বসে দরবারে নিজের ওই কিনা এটা দা যে গায়ে দা যে কি এটার নাম শেরওয়ানি, শেরওয়ানি পড়ছে তো ওটার বুতাম ঠিক করতেছে, বুতাম ঠিক করতেছে। তো তখন বাদশাহ দেখলে তখন এক ধমক দিছেন, উজির বাদশার দরবারে বুতাম ঠিক করার বুতাম চেক করার সময় না, বাদশার দিকে মোতাবজ্জে থাকার সময়, বাদশার দিকে মনোযোগ নিবিষ্ট করার সময় তুমি কেন এই সময় বুতাম দেখলা? তো উজির মাপ চাইছেন, বললেন যে এইবার মাফ করলাম, এরপরে যদি আরেকবার এরকম দেখে একদম দরবার থেকে বাইর করে দিব তোমাকে, তোমার মন্ত্রিত্বের পদ আমি ক্যান্সেল করে দিব। বা হাকিমুল উম্মত মাওলানা থানভী নবরুল্লাহ বরকত এই ঘটনা বয়ান করে বলেন যে বন্দার কর্তব্য, যে উজিরের কর্তব্য, মন্ত্রীর কর্তব্য বাদশার উপরে নজর রাখা, তার নজর কোন দিকে, তার নজরের চাহিদা কি, হ্যাঁ না, খেয়াল কি, সেদিকে নজর রাখা। বান্দার কর্তব্য সর্বদা আল্লাহ পাকের উপর নজর রাখা, তিনি কি চান, তিনি কি পছন্দ করেন। দিনই যে মজলিসে বসলে তখনও খেয়াল রাখা যে আল্লাহ পাকের দিকে নজর রাখা, আল্লাহ পাকের জাতের উপর নজর রাখা এবং এক তলব নিয়ে বসা। হ্যাঁ, আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন, তৌফিক দান করেন। হ্যাঁ, কি বলতেছিলাম ভাইয়ের আগে, তা রাত্রিবেলা ওখানে কালকার মধ্যে থাকছেন যে সকালে যাব, তিনি তো তাহাজ্জুদ পড়বেন না, এই কথার উপরে বায়াত হয়েছেন। ভোর রাত্রে খানকার লোকেরা উঠছেন, উজু করছেন, জিকির করছেন, এখন তাহাজ্জুদ পড়তেছেন। হযরত মাওলানা রশিদ আহমদ গঙ্গুই রহমুল্লাহর অটোমেটিকলি ঘুম ভেঙে গেছে, তো তিনি ভাবলেন যে শুয়ে থেকে লাভ কি, তো উজু করি, দুই রাকাত পড়ি আজকে অন্তত, আজকে তো আর আমার ব্যস্ততা নেই। তো উঠছেন, তো দুই চার রাকাত পড়ছেন তাহাজ্জুদের নামাজ, বাস। এরপরে প্রতিদিন ওই টাইমে ঘুম ভেঙে যায়, আর উজু করেন তাহাজ্জুদের নামাজ পড়েন, পরের দিন ওই টাইমে ঘুম ভাঙে, উজু করেন তাহাজ্জুদের নামাজ পড়েন। এভাবে অনেক দিন যাওয়ার পর তখন বুঝলেন যে ওয়ারে পেয়ারা পীর, আমারে বলছিলেন যে ঠিক আছে তাহাজ্জুদ পড়া লাগবে না, মুখে বললেন পড়া লাগবে না, আর বাস্তবে পড়তেই হল সারা জীবন। ওয়াকুন মাসাদিকিন, আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেন ইত্তাকুল্লাহ, যে আল্লাহকে ভয় করো, ভয় করার মানে আমার হুকুম মানলে ভালো জিন্দগি বানাও। হ্যাঁ, আমি আমি যে আমল বাতলা যে হুকুম করি সেটা তোমরা পুরা করো, আমার বন্দিগি ভালো জিন্দগি বানাও। কখনো মাস সহদিন, একই সঙ্গে আমার সাচ্চা বন্দা যারা, কামিল বন্দা যারা, আউলিয়া কেরাম যারা, আমার প্রিয় বন্দা যারা, আমার মর্জির বাইরে এক নিঃশ্বাস যারা ফেলেন না, এক কদম যারা রাখেন না, আমার ওই বন্দাদের রাস্তা ধরবা, তাদের মহব্বত, তাদের তালিম, তাদের তরবিয়ত, তাদের দোয়া, হ্যাঁ না, এর বরকতে ফের তোমার দিন পোক্তা হবে, মজবুত হবে, পাকা হবে, ফের তুমি আমি আল্লাহকে ভুলতেই পারবা না, আমি আল্লাহকে ভুলতেই পারবা না, আমাকে ছাড়া তুমি থাকতেই পারবা না। জুয়া কি খাসিয়ত, ও এসকে কি খাসিয়ত, এক খানা বো খানা, এক সিনা বো সিনা, হ্যাঁ, এক ঘরে আগুন লাগলে সেই ঘর থেকে পাশের ঘরে, ফের পাশের ঘরে লাগতে থাকে, যেই দিলে আল্লাহর মহব্বতের আগুন জ্বলে, ওই আল্লাহ ওয়ালার সুবতের বরকতে হাজারো দিলে আল্লাহর মহব্বতের আগুন জ্বলতে শুরু করে। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন, তৌফিক দান করেন। এজন্য কোনো না কোনো আল্লাহ ওয়ালার সঙ্গে সম্পর্ক রাখেছে। ওইরকম শেখুল হাদিস মাওলানা জাকারিয়া সাহেব রহমতুল্লাহ আলাইহি লিখছেন এক ঘটনা, যে এক বুজুর্গের নিকট এক নওয়াব সাহেব গেছেন, যে তিনি মুসলমান বটে, দাড়ি ও সুন্নত মোতাবেক একদম বড় বড় দাড়ি, এক মুঠ ডান দিক থেকে, এক মুঠ বাম দিক থেকে, এক মুঠ তুতির দিকে, এক মুঠ, এক মুঠ দাড়ি, কিন্তু নামাজ পড়েন না। অনেক মুসলমান ভাইরা আছেন, ইমান ইসলাম দিনকে ভালোবাসেন এবং কোরআন সুন্নার মহব্বতে জীবন দিতে প্রস্তুত এবং সারা দুনিয়াতে ইসলাম প্রতিষ্ঠা করার জন্য তারা পাগল পাড়া, হ্যাঁ না, মেহনত চেষ্টা অব্যাহত তারা রাখতেছেন, কিন্তু আল্লাহ আল্লাহ রসুলকে মহব্বত করার সত্ত্বেও দাড়িগুলো ছোট ছোট, হ্যাঁ না, এতটুকু কমই থেকে যায়। এবং সবচেয়ে বড় বেদনাদায়ক বিষয় হল এদের মধ্যে অনেকেই মনে করে যে এই দাড়ি রাখা এতটা জরুরিও না, হ্যাঁ না, এরকম দাড়ি বড় করা কোনো জরুরি বিষয় না, এটা ছোট থাকলেও জান্নাতে যাওয়া যাবে কোনো শাস্তি ছাড়া। এই কথার উপরে তাদের দলিল কি, কোরআনের মধ্যে দলিল কি, হাদিসের মধ্যে দলিল কি, কোনো দলিল কি তাদের কাছে আছে? ওইসব ভাইদেরকে জিজ্ঞাসা করি, কার খেয়ালে, কার বুদ্ধিতে, কার সিদ্ধান্তের কারণে আপনারা এই ভুলটা করতেছেন? কারণ পবিত্র কোরআনে আল্লাহ পাক তো আমাদেরকে বলছেন এই কথা, যে আল্লাহকে মানবা, রসুলকে মানবা, তখন তোমরা কামিয়াব হইবা, তো তখন তোমরা জান্নাতে যাইবা। কোরআন শরীফ আল্লাহ তাআলা বলছেন, হে রসুল, আপনি ওদেরকে বলেন যে তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, আল্লাহকে পাইতে চাও তার তরিকা হলো তাত্তাবিউনি, আমার ইত্তেবা করো, আমার অনুসরণ করো, আমার নামাজ যেরকম সেরকম নামাজ পড়ো, আমার উযু যেরকম সেরকম উযু করো, আমার রোজা যেরকম সেরকম রোজা করো, আমার হজ যেরকম সেরকম হজ করো, আমার উমরা যেরকম সেরকম উমরা করো, আমার রুকু যেরকম সেরকম রুকু করো, আমার সেজদা যেরকম সেরকম সেজদা করো। এখন গবেষণা করে আমরা আরেক রকম করলে কি কাজ হবে? রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের ইত্তেবা এবং অনুসরণ জীবনের সব কিছুতে এতটা যে আবদুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু বিখ্যাত সাহাবি, তিনি একবার রাস্তা দিয়ে যাইতেছিলেন উটের পিঠে সওয়ার অবস্থাতে, হঠাৎ উটের পিঠ থেকে একবার নামলেন, নামার পরে রাস্তার কিনারা একটু বসলেন যেমনটা লোকে পেশাব করতে বসে, আবার একদম সে তাড়াতাড়ি উঠে গেলেন, উঠে গিয়ে আবার সে ওই পিঠে বসে গেলেন, উটের পিঠে বসে গেলেন। আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলার যে গোলাম সঙ্গে ছিলেন নাফে, তিনি তখন বললেন যে হযরত আপনি এটা কি করলেন? আমি তো মনে করছিলাম পেশাব করবেন, নামলেন বসলেন আবার উঠলেন, উটের পিঠে চললেন আবার সামনে আগে বাড়লেন, কেন নামছিলেন? তাহলে বললেন যে না, আমার পেশাব ধরে নাই, কিন্তু ঠিক এই জায়গাটাতে একবার আমি দেখছিলাম রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উটের পিঠে চড়ে আসছিলেন, ঠিক এই জায়গাটাতেই তিনি পৌঁছার পরে এরকম নামলেন, এইভাবেই বসছিলেন, আমি মনে করছিলাম যে তিনি পেশাব করবেন কিন্তু পেশাব করেন নাই, সাথে সাথে উঠা আবার উটের পিঠে বসে গেছেন, ফের তিনি রওনা হয়ে গেছেন, আগে বাড়ছেন। আমি শুধুমাত্র ওই জিনিসটা ইত্তেবা করার জন্য অনুকরণ করার নেশাতেই আমি আজকে এখানে নামছি, আমার কোনো আমার উদ্দেশ্য ছিল না। আমি এই ঘটনার জন্য উল্লেখ করলাম, যারা মনে করেন যে দাড়ি বড় করার দরকার নাই তো তারা এই আবদুল্লাহ ইবনে উমর এই কাজটা কেন করছিলেন? এখানে নামা কোনো ফরজ ছিল? কোনো ওয়াজিব ছিল? কোনো সুন্নতে মুয়াক্কাদা ছিল? তো রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা এতটা প্রিয়, এতটা গুরুত্বপূর্ণ, এতটা দামি, এতটা মূল্যবান আল্লাহ রসুলের নজরে, এতটা মূল্যবান সাহাবিদের নজরে, যে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুমের জিন্দেগীর অনুসরণের আমরা আগ্রহ করি, আমরা সেটাকে মনে করি আদর্শ জীবন তাদের, সেই জীবন আমরা ফলো করলাম কোন জায়গায়? রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে ইরান থেকে তদানীন্তন পারস্যের দুজন রাষ্ট্রীয় দূত আসছে, দূতের একজনের মুখে দাড়ি নেই, দাড়ি মুন্ডানো এবং মোজগুলো বড় বড়। রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম বললেন যে তোমাদেরকে কে বলছে এরকম করতে? তারা বলল যে আমাদের রব, পারস্যের রব একথা এরকম করতে বলছে। হ্যাঁ, আমার রাবি হাজা রব্বুনা কিসরা। রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বললেন কিন্তু আমার যিনি রব, আসমান জমিনের যিনি রব, সে আমার রব আমাকে হুকুম করছেন মোজ কাটো করো, দাড়ি বড় করো। ওলাকিন আমারানি রব্বি বেফায় লহিয়াতি ওয়াকাসসে শারিবি। কি কথা বুঝেন নাই ভাইরা? তো এফায় লহিয়া, দাড়ি বড় করতে বলছে, লম্বা করতে বলছে। লম্বা কতটুকু করা, লম্বা কতটুকু করা? এই যে একদম ছোট্ট ছোট্ট রাখে অনেকে মনে করে এটা যথেষ্ট, এটা যথেষ্ট কেমনে? রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম আমাদেরকে বলছেন যে উজু যখন করবা উজুর মধ্যে আঙ্গুল খেলাল করবা, হাতের আঙ্গুল পায়ের আঙ্গুল খেলাল করবা। কি কথা বুঝেন নাই? আঙ্গুল খেলাল করতে হলে আঙ্গুলের এক হাতের আঙ্গুল আরেক আঙ্গুলের ফাঁকের মধ্যে বা ঢুকান লাগে না, নাকি এমনি টাচ দিলে খেলাল হয়ে যায়? খেলাল কাকে বলে? ফাঁকার ভিতরে হাত দিয়া একটু নাড়াচাড়া করা, এটা তো খেলাল করে না? তো রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেলাল করতে বলছেন, দাড়ি খেলাল করতে বলছেন, আঙ্গুলের মতো দাড়িও খেলাল করতে বলছেন। এখন দাড়ি যদি আধা ইঞ্চি হয়, এক ইঞ্চি হয়, সোয়া ইঞ্চি, দেড় ইঞ্চি হয়, এটার মধ্যে আঙ্গুল ঢুকানো যায়? সোয়া ইঞ্চি এর ভিতরে আঙ্গুল ঢুকানো যাবে? হ্যাঁ, হাতের সবগুলো আঙ্গুল ঢুকিয়ে দিয়া রসুল্লাহ সাল্লাহ আলাইসাম খেলাল করতেন, এবং তখন তিনি এই দোয়া পড়তেন, এই দোয়া পড়তে বলতেন কি হা কাজা, এইভাবে নিচের দিক থেকে রসুল সাল্লাম আঙ্গুল দিতেন, হা কাজা আমারানি রব্বি। নিচের দিক থেকে, হাত দাড়ির উপর দিক থেকেও না, নিচের দিক থেকে আঙ্গুল ঢুকিয়ে দিয়ে এইভাবে টান দিতেন আর বলতেন হা কাজা আমারানি রব্বি। কোন রেওয়ায়েতে বিহাজা আমারানি রব্বি। হ্যাঁ, আল্লাহ পাক এইভাবে আমাকে হুকুম করছেন যে লম্বা দাড়ি লম্বা করো আর ওর মধ্যে এইভাবে খেলাল করো। কি কথা বুঝেন নাই? রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আমার রব এইভাবে বলছেন, এইভাবে হুকুম করছেন, আমার মানে এইভাবে হুকুম করছেন। দাড়ি লম্বা রাইখা তার মধ্যে খেলাল করতে আল্লাহ পাক হুকুম করছেন, কথা বুঝেন নাই? আর আমরা বললাম যে না, যে আমরা দাড়ি ছোট রাখলেও ঠিক আছে, ঠিক আছে, এটা পাশ করে দিলেন কে? পাশ করলে দিলেন আমাদের কোন বিশেষজ্ঞ, আমাদের কোন পণ্ডিত মানুষ, আমাদের কোন চিন্তাবিদ, আমাদের কোন হুজুর কেবলা, নাকি স্বয়ং রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম? কথা তো মানতে হবে আল্লাহ রসুলের, কি কথা বুঝেন না ভাইয়েরা? এজন্য এরকম করা ঠিক হয় না, এটা বহুতই ভুল আমাদের, এবং আমাদের গলত চিন্তা, আমাদের বিভ্রান্তির চিন্তা, যেটার থেকে ফিরে আসা সুন্নতের রংওয়ালা বানানো আমাদেরকে জরুরি। আল্লাহ পাক আমাদেরকে কবুল করেন এবং তৌফিক দান করেন। যাই হোক, ওই নওয়াব সাহেব উনি দাড়ি সুন্নত মোতাবেকই রাখছিলেন, কিন্তু নামাজ পাঁচ ওয়াক্তের এক ওয়াক্ত পড়তেন না। তো কেন পড়তেন না? লোকেরা জিজ্ঞেস করত, আপনি এত ভালো মানুষ, ব্যবহার ভালো, মসজিদ করেন, আলেমদেরকে মহব্বত করেন, আউলিয়াদের মহব্বত করেন, নামাজটা তো পড়েন না। বলে যে নামাজ পড়ি না, নামাজকে ভালোবাসি বটে, পড়ি না ভিন্ন কারণে। সেটা কি? বলেন যে আমি সবসময় দাড়ি আশ্রয়া একদম ফিটফাট থাকি, আর যদি নামাজ পড়তে হয় উজু করতে হবে, উজু করতে গেলে আমার দাড়ির ফিটফাট থাকবে না, দাড়ি ফিটফাট থাকবে না, বারবার দাড়ির ভাঁজ ভাঙবে, এই কারণে আমি নামাজটা পড়তে পারি না। ওহো, তো ওই এক বুজুর্গ ওলিয়াল্লাহ ছিলেন, তার নিকট এই নওয়াব সাহেব বায়াত হইতে গেছেন। বললেন যে হুজুর, আমি বায়াত হইতে আসছি, আমাকে বায়াত করেন, জিকির আজকার করবো, নামাজ পড়ব না। কি কথা বুঝেন না? জিকির করবো, নামাজ পড়ব না। তো কোন কামেল বলি যিনি রসুল্লাহ সাল্লাহ আলাইহি সাচ্চা অনুসারী, নামাজের কথা কেমনে বাদ দিবেন? কারণ আল্লাহ পাক সব হুকুম দান করছেন এই জমিনে, জিবরিল আমিনকে পাঠাইছেন যে তুমি যাও জমিনে হুকুম পৌঁছায় দিয়ে আসো, জাকাতের হুকুম জমিনে পাঠাইছেন, জিহাদের হুকুম জমিনে পাঠাইছেন, পর্দার হুকুম জমিনে পাঠাইছেন, উজুর হুকুম জমিনে পাঠাইছেন, তায়াম্মুমের হুকুম জমিনে পাঠাইছেন, কি তওয়াফের হুকুম জমিনে পাঠাইছেন, সাইয়ের হুকুম জমিনে পাঠাইছেন, তামাম আহকামাত আল্লাহ পাক আসমান থেকে জমিনে পাঠিয়ে দিয়েছেন, কিন্তু নামাজের হুকুমের জন্য আল্লাহ পাক রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামকে উর্দু জগতে ডাইকে নিয়ে গেছেন মেরাজের সময়, ওইখানে নিয়ে পরে নামাজের হুকুম করছেন। কি ভাই, মামুলি বাবার নামাজ? আর রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম নামাজকে এত গুরুত্ব দিতেন, যখন তিনি দুনিয়ার থেকে একদম বিদায় হবেন আর বিস্তার থেকে উঠতে পারতেছেন না, দাঁড়াইতেই পারেন না, তখন তিনি বললেন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, আবু বকরকে বলো উনি ইমাম হয়ে নামাজ পড়ায় দেখ। হযরত আবু বকর বললেন, আমার মনটা বড় নরম, রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জায়গায় দাঁড়া ইমামতি করতে আমার মুশকিল হবে, উমরকে পড়ায় দিতে তোমরা বলো। রসুল্লাহ যেন উমরকে বলেন। হযরত আয়েশা ইয়া বললেন রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, তিনি বললেন যে না, আবু বকরকে বলো। হ্যাঁ না, ফের হযরত আবু বকর বললেন, তুমি এবং হাফসা উমরের মেয়ে দুজন মিল্লা গিয়া রসুল্লাহকে বলো সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যাতে তিনি উমরকেই বলেন, উমর মজবুত মানুষ। ফের হযরত হাফসা এবং হযরত আয়েশা দুজন গেছেন, বললে পরে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নারাজ হলেন যে তোমাদেরকে আমি যেটা বলি সেটা করো, আবু বকরকে নামাজ পড়াই দিতে বলো। হযরত আবু বকর যখন নামাজ পড়াইতে দাঁড়ায় গেছেন, এমন সময় হঠাৎ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘরের থেকে, মসজিদ নববীর সঙ্গেই বাসা, ঘরের থেকে পর্দা হটায়া পর্দা সরাইতে বললেন, যখন দেখলেন যে নামাজ দাঁড়ায় গেছে, দেখে দিল পাগল হয়ে গেছে নামাজে যাওয়ার জন্য রসুল্লাহ সাল্লাহ আলাইসালামের, এবং বললেন আমাকে নামাজে যাইতে দাও। হযরত আয়েশা বললেন, আপনি এরকম দুর্বল অসুস্থ, আপনি তো উঠতেও পারেন না, আপনি এই সময় তো আপনার মসজিদে যাওয়া জরুরি না, আপনি এখানেই পড়ে নেবেন। বললেন না, জুয়েলাত কুররাতু আইনি ফিস সালাহ। এই হাদিস মুসনাদে আবি হানিফাতে আছে, শুনতেছেন ভাইরা? মুসনাদে আবি হানিফা ভিতরে এই হাদিসে পাক দেখার তৌফিক হয়েছে আমার। হ্যাঁ না, তো রসুল সাল্লাহ আলাইসাল্লাম ওই মুহূর্তে বলছিলেন, নামাজ পড়লে আমার চক্ষু শীতল হয়ে যায়, আমার চোখ জুড়ে যায়, আমার কলিজা ঠান্ডা হয়ে যায়। দুয়েলাত কুররাতু আইনি ফিস সালাহ, এটা একটা মহাবরা মনের সন্তুষ্টি প্রকাশের জন্য, নামাজ পড়লে আমি খুশি, আমার দিল খুশিতে বাঘ বাঘ হয়ে যায়, আমি শ্রেষ্ঠ দৌলত পেয়ে যাই। হ্যাঁ, নামাজ আমার কাছে মধুর মতো লাগে, নামাজের দ্বারা আমার চক্ষু জুড়ায় যায়। শুনতেছেন ভাইরা? নবীর তো চক্ষু জুড়ায় নামাজের দ্বারা, আর আমাদের কাছে নামাজ মুশকিল লাগে, নামাজ কঠিন লাগে, এবং আমরা বলি যে তোমাদের নামাজ পড়া লাগবে না, এই কোনো কথা হল? হ্যাঁ, কোরআন শরীফ আল্লাহ নামাজের কার হুকুম করছেন, নামাজকে কোরআন শরীফের সালাত বলছেন, অনেকে আবার বলে যে নামাজ না সালাত বলবেন, কি কথা বুঝেন না? জানার কোনো শেষ নাই, রোজা রাখলে হবে না, এটা নামাজকে যদি সালাত বলতে হয়, রোজাকে তো রোজা বলা যাবে না, সওম বা সিয়াম বলতে হবে। কি কথা বুঝেন নাই? কোরআন শরীফে মা বাপ কোন শব্দ আছে? কোরআন শরীফে আল্লাহ পাক বলছেন যে কাজা রব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তো মা বাপকে তো মা বাপ বলতে বলেন নাই, কোরআন শরীফে মা বাপকে আল্লাহ তাআলা ওয়ালিদাইন বলছেন। তাহলে এখন থেকে মা বাপ আর বলা যাবে না, ওয়ালিদাইন বলতে হবে। কি কথা বুঝেন নাই? কি হলো? কিছু ভাইরা ইসলামে তো বেশি বুঝা ফেলেন নিজেরা নিজেরা, ওলামায় দিনের নিকট থেকে ইসলাম শিখতে চান না, এরা এইভাবে বিভ্রান্তির শিকার হন, শেষে কঠিন ফাঁদের ভিতরে পড়ে যান। নিজের থেকে ইসলাম বুঝতে নাই, বিজ্ঞ ওলামায় দিন তাদের জীবন আল্লাহর ভয়ে প্রকম্পিত, তাদের নিকট থেকে দিন শেখা চাই, ইমান শেখা চাই, ইসলাম শেখা চাই, তখন ইসলাম সুন্দর হবে, বিশুদ্ধ হবে, কমপ্লিট হবে, উন্নত হবে, নিরাপদ হবে। কি কথা বুঝেন নাই ভাইরা? হ্যাঁ, আল্লাহ পাক কোরআনে নামাজ কায়েম করতে এত তাকিদ করলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, যেমনটা আমাকে নামাজ পড়তে দেখতেছ সারা জীবন এই রকম নামাজ তোমরা পড়বা। তো আল্লাহ নবী তো সারা নবীর নামাজের অনুকরণ নামাজ পড়তে থাকার নির্দেশ দিলেন, আর আল্লাহ পাক কোরআনে বললেন যে আমাকে যদি পাইতে চাও, আমার ক্ষমা পাইতে চাও, জান্নাত পাইতে চাও, আমার নবীর অনুসরণ তোমরা করো। তো নবী তো সে দুনিয়ার থেকে বিদায়ের পূর্ব মুহূর্তে যখন অসুস্থতা বশত বিছানা থেকে উঠা কঠিন, তখনও বলতেছেন নামাজ আমার প্রাণপ্রিয় জিনিস, নামাজে আমার চক্ষু শীতল হয়। এর পরের ঘটনা আরো আজব, যে লোক ডাকা দুইজন আসলেন এবং দুইজনের উপর ভর দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফের মসজিদে নববীতে গেলেন, গিয়া সেখানে নামাজ আদায় করলেন। এই অবস্থাতে যখন তিনি যাওয়াই করেন, দুইজনের উপর ভর দিয়া যাওয়া লাগছে, তিনি উম্মতকে দেখাইছেন হ্যাঁ না যে শেষ সময় হয়েছে, নামাজ আমার কাছে এত প্রিয় জিনিস, সেই নামাজ আজকে আমরা কিভাবে বাদ দিই। যাই হোক, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন এবং কবুল করেন। তো দাঁড়ির মুআমালা আমাদের গাফলত কি সঠিক কিনা এর পরেও কি আমরা চিন্তা ভাবনা করবো না? হ্যাঁ, কোন সাহাবী কি এমন ছিলেন যার দাঁড়ি এরকম কাটা কাটা ছিল, এইরকম ছোট্ট ছোট্ট ছিল, এইরকম গুড়ি গুড়ি ছিল? কোন সাহাবীর ছিল না, কোন তাবির ছিল না, কোন তাবে তাবির এমন দাড়ি ছিল না, বরং সকলেরই দাড়ি এক মুঠ পরিমাণ লম্বা ছিল, এক মুঠ। কথা বুঝেন নাই? আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বিখ্যাত সাহাবী, সুন্নতের দেওয়ানা ছিলেন, এক মুঠ হলে তখন কাটতেন। এজন্য আমাদের ফুকাহায়ে কিরাম বলছেন এক মুঠ যখন হয় দাড়ি, ডান দিক বাম দিক থুতনির নিচের দিক থেকে এক মুঠের পরে কাটা যাবে, কিন্তু এর নিচে কাটতে নাই। অনেকে আবার দাড়ি লম্বা করে, এত লম্বা যে নাভি পর্যন্ত লম্বা হয়ে যায়, কারো হাঁটুর দিকে লম্বা হয়ে যায়। লম্বা করার কোনো কি সীমা নাই? যে জীবনে যতদিন বাঁচবো একদম লম্বা হইতে হইতে যে পা পর্যন্ত পড়লো আর কাটা যাবে না। অনেকে আবার এই চিন্তা করছে আফুল্লুহা, তাড়ি লম্বা করো, এই লম্বা করার মধ্যে ব্যস্ত আছে তারা, কিন্তু একটা হাদিস দেখছে আর একটা দেখার সুযোগই তাদের হয়নি। সেটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন খালিফুল ইয়াহুদ ওয়ান নাসারা, ইহুদি খ্রিস্টানদের বিপরীত করবা তোমরা, তাদের মতো করবা না, এমনকি এবাদতের ক্ষেত্রেও তাদের সঙ্গে যেন মিল না হয়, এটার খেয়াল রাখতে বলছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুহররমের 10 তারিখে রোজা রাখলেন, পরে তিনি খবর পেলেন যে জানতে পারলেন যে এটা তো তার খেয়াল হলো যে এটা তো ইহুদিদের নিয়ম যে খালি 10 তারিখেই রাখে, তো মুসলমানরা যদি 10 তারিখে রাখে তাহলে একদম ইহুদিদের মতই হয়ে যায়, একই দিনে একই সময়ে একই রকমের আমল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন এটা ইহুদিদের সঙ্গে একদম মিল হয়ে যায়, এজন্য লাইন বাকিতু ইলা কাবিলিন লা সুমান্না গদান ফিরে ওয়া একরেওয়াত, এরকম যে যদি আমি আগামী বছর পর্যন্ত জিন্দা থাকি, মুহররম পাই, তাহলে আমি তো এই 10 তারিখের সঙ্গে লাসু মান্না তাসিয়া 9 তারিখেও রোজা রাখব। কি কথা বুঝেন নাই? 9 তারিখেও রোজা রাখবো, মানে যাতে করে একটার জায়গায় দুইটা রোজা হয় আর ওদের সঙ্গে মিল না থাকে। তো এবাদতের মধ্যে ইহুদি খ্রিস্টানদের যেকোনো বিধর্মীদের ধর্মীয় বিষয়ের সঙ্গে যেন মুসলমানের এবাদতের এবং ধর্মীয় আচরণের মিল না হয়, এটারও তাকিদ করছেন এই হাদিসের দ্বারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন কিছু বিধর্মীরা তারা দাড়ি এমন লম্বা রাখে কোন ঠিক ঠিকানা নাই, প্রান্ত সীমা নাই, যে পর্যন্ত লম্বা, যেমন শিখেরা। এই কথা বুঝেন না? শিখেরা দাড়ি লম্বা করে কি এক মুঠ আরো লম্বা, অনেক লম্বা, যে পর্যন্ত যায় যে পর্যন্ত যায়। এরকম অনেক হিন্দুরা আছে যে নামকরা নামকরা অনেক হিন্দু দাড়ি এত লম্বা করে যে লম্বা করতে করতে বিশাল লম্বা করে ফেলে, কোন শৃঙ্খলা নেই যে পর্যন্ত যায়। ইহুদিরাও এরকম করে, হিন্দুরাও এরকম করে, শিখেরাও এরকম করে। মুসলমান যদি দাড়ি এত লম্বা করে যে লম্বা ওদের লম্বার সমান হয়ে যায়, ওদের লম্বার মতো হয়ে যায়, এই লম্বা তো দিন থাকবে না, সুন্নত থাকবে না, ইসলাম থাকবে না। এই লম্বা তাদের সঙ্গে সাদৃশ্য হওয়ার কারণে, এজন্য যেই লম্বা তাদের সঙ্গে সাদৃশ্য হওয়া সেই লম্বা পরিত্যাজ্য। সেটা যদি বাদ দিতে হয় তাহলে তাকে দাড়ি এক মুঠ পরিমাণ রাখা। কি কথা বুঝেন নাই? অনেক হুজুরের ব্যাপারে কোন ফিকির নেই, বুখারী শরীফ পড়াইতেছে, কিন্তু এই দাড়ির মশলার ব্যাপারে এতটুকু ফিকির নেই যে দাড়ি কতটুকু লম্বা করা যাবে। হ্যাঁ, লম্বা যদি হয় কিন্তু এমনটা না হয় যে একদম বেলাগাম লম্বা, বেলাগাম লম্বা এটা ইসলামে অনুমোদিত বিষয় নয়। যাই হোক, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন এবং কবুল করেন যে সুন্নত মোতাবেক আমল করতে পারি, আল্লাহ রসুলের সন্তুষ্টির পথে চলতে পারি। তো ইমান এবং ইসলাম সবচেয়ে বড় দামি জিনিস। ওয়ালা আব্দু মুমিন খায়রুম মিন মুশরিক ওয়ালা আযাবাকুম। কোরআন শরীফে মহান রব্বুল আলামিন বলেন যে যেই বান্দা ইমানওয়ালা সারা দুনিয়ার মুশরিকদের চেয়ে সে দামি বান্দা, সারা দুনিয়ার কাফের মুশরিকদের চেয়ে সে দামি বান্দা। সে সারা দুনিয়ার কাফের মুশরিকরা যতই ভালো হোক আর মুমিন যত গুনাহগার হোক, গুনাহ গুনাহ, গুনাহ অন্যায়, গুনাহ খারাপ জিনিস, গুনাহ ঘৃণার জিনিস, কিন্তু ইমানটুকু তার মধ্যে বহুত বড় দামি জিনিস। আর এই ইমান এত দামি এটা তাকে অবশ্যই জান্নাত পর্যন্ত পৌঁছে ছাড়বে। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছে তার লা ইলাহা ইল্লাল্লাহ তাকে জান্নাতে নিয়েই ছাড়বে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাও আন্না সামাওয়াতি সাবা ওয়া আমিরাহুন্না গায়রি ওয়াল আরদিনা সাবা ওয়াযিনা ফী কিফাতিন ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ ফী কিফাতিন লামালাত বিহিন্না লা ইলাহা ইল্লাল্লাহ। যেই বান্দা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছে একবার, সেটা সাত আসমান জমিন থেকে বেশি ভারী। সাত আসমান জমিনকে যদি এক পাল্লা রাখা হয়, লা ইলাহা ইল্লাল্লাহ কে আরেক পাল্লা রাখা হয়, লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লা ভারী হবে। কি কথা বুঝেন নাই ভাইরা? তিরমিজি শরীফ, ইবনে মাজাহ শরীফ ইত্যাদি হাদিসের কিতাবে আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে এক বান্দা যখন আসবে, তো ইসাহু ইয়াউমাল ইসাহু বিরাজুলিন ইয়াউমাল কিয়ামা আলা রুসিল খালায়, কেয়ামতের ময়দানে সমস্ত মানুষের সামনে ডাক দিয়ে এক লোককে নিয়ে আসা হবে, তো পায়ুনসারুল্লাহু তিসাতুন, যে নিরানব্বইটা গুনার রেজিস্টার বই তার জন্য, তার পায়ুনসারু আলেই তার তার বিরুদ্ধে নিরানব্বইটা রেজিস্টার বই বাইর করা হবে সব গুনাতে ভর্তি। কুল্লু সিজিলিন মাদ্দাল বাসারি, প্রত্যেকটা গুনার যে রিপোর্ট বই রেকর্ড বই এক একটা হচ্ছে দৃষ্টি যত দূর যায় এত লম্বা। কি কথা বোঝেন নাই? ফের আল্লাহ পাক ওই বান্দাকে বলবেন, আর তুন কি মিন হাজা সায়ান, এর কোন একটা তুমি অস্বীকার করো নাকি? সে বলবে যে লা ইয়া রাব্বি, না আল্লাহ আমি অস্বীকার করতে পারি না। ফের আল্লাহ পাক বলবেন, আলাকা হাসানা, তোমার কোন নেকি আছে? বল লা ইয়া রাব্বি, বলবে যে আমার কোনোই নেকি নেই। কি কথা বোঝেন নাই? তো ফের আল্লাহ পাক বলবেন যে, এবং সে বান্দা ভয়ও পাবে খুব, আল্লাহ পাক বলবে ইন্না লাকা ইনদানা হাসানাত, আমার কাছে তোমার কিছু নেকি তো আছে। সেই বন্ধা বলবো যে কোথ থেকে নেকি আসবে? আর এ হঠাৎ করে পাতুন সাহুল্লাহ পিতা কাতুন, হঠাৎ একটা কাগজের টুকরা বাইর করা হবে, তখন সেই বন্ধা বলবে ইয়া আল্লাহ ইয়া রব্বে মা হাজিল বিতাকা মা হাজিল সিজিল্লাত, এতগুলো গুনার রেকর্ড বই 99টা, এই বিশাল বড় বড়, এর সঙ্গে এর সামনে একটুখানি নেকি কাগজের এক টুকরো আর একটু নেকি, এইটা কোন কাজে লাগবে, এটা কি কাজে আসবে? আল্লাহ পাক বলবেন রাখো, ওজন হোক তো দেখো। তো ওই কাগজের টুকরা এক পাল্লা রাখা হবে, ওর মধ্যে খালি লেখা আছে যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই কালিমাটুকু শুধু আছে ওর মধ্যে, আর কিছু নাই, কোন নেকি নেই। ওইটা রাখা হবে এক পাল্লায়, আর ওই যে 99 দপ্তর 99 রেকর্ড বই আরেক পাল্লায়, তো ওই যে ফাতাসাতি সিজিল্লাত, ওই গুনার পাল্লা হালকা হয়ে যাবে, ও সাকুলাতিল বিতাকা, এবং ওই কাগজের টুকরার পাল্লা এটা ভারী হয়ে যাবে, এবং এইভাবে আল্লাহ পাক তাকে মাফ করে দিয়ে জান্নাতের ফয়সালা করবেন। কি শুনতেছেন ভাইরা? বলে আব্দু মুমিন খায়রু মিন মুশরিক ওয়ালা ওয়াজাবাকুম, এক ঈমানওয়ালা আল্লাহ পাকের নিকট এত বড় মর্তবাওয়ালা। এজন্য আমার ভাইরা ইমানি জিন্দগির এতেমাম করি, গুনাহ থেকে বাঁচি, সুন্নতের আমল করি। অনেক মানুষ আছে দিনদার নেককার, তালবিলেম এলেমওয়ালা হুজুর মানুষ, ইমাম সাহেব হাজি সাহেব খুব ভালো ভালো আমলের দ্বারা পরিচিত, কিন্তু কি লাগাও মিয়া ছুটে ছুটে পড়ে যায়, কিন্তু সুন্নতের আমলের এতেমাম নেই। মোষ রাখে বড় বড় উপরে ঠোঁটের কিনারা সম্পূর্ণ ঢেকে যায়, মোষ এত বড় রাখা উপরে ঠোঁটের কিনারা ঢাকে এটা মকরু, তারই কি কথা বোঝেন নাই, মোষ এরকম বড় রাখা গুনা। এবং হাতের নখ বড় রাখতেন না নবী রসুলদের মধ্যে কেউ, সমস্ত নবী রসুলগণ মোষ ছোট রাখতেন, দাড়ি বড় রাখতেন, নখ কাটতেন, বগলের পশম নাভির নিচের পশম পরিষ্কার করতেন, সমস্ত নবী রসুলদের এটা চরিত্র ছিল। এবং মেসওয়াক করতেন, দাঁত পরিষ্কার পরিচ্ছন্ন রাখতেন, খুশবু ইস্তেমাল করতেন আল্লাহর নবী রসুলগণ। আজকে আমাদের অবস্থা হলো এখানে খুঁজলে দেখবেন যে অনেকেরই নখ এক একটা বিশাল বড় বড়, যে কোনো জায়গায় বয়ান হলে এরপর ভিড় হয় মুসাফা করার জন্য, মুসাফা করব, মুসাফা করতে গেলে হাত ক্ষত বিক্ষত হয়ে যায়, কারণ এক একজনের নখ এত বড় বড় যে একদম তলোয়ারের মতো ধার, কি মামলা, বেলের মতো ধার বানায় রাখা নখ, এটা কি কোন মানুষের কাজ? আল্লাহ তাআলা মানুষদেরকে বানাইছেন আলাদা বৈশিষ্ট্য দিয়া, পশুদের নখ কাটার কোন সুন্নত নাই, কুকুরের নখ কাটতে হয় না, বানরের নখ কাটতে হয় না, শিয়ালের নখ কাটতে হয় না, নখ কাটা লাগে মানুষের, যাতে মানুষ মানবীয় সৌন্দর্য মণ্ডিত থাকে, মানবীয় সৌন্দর্য নিয়ে দুনিয়াতে জিন্দা থাকে। এজন্য যে নখ কাটার সুন্নত এটারও খেয়াল রেখেছে, জুমার দিনের সুন্নত, উজুর সুন্নত, হ্যাঁ নামাজের সুন্নত, রুকুর সুন্নত, সিজদার সুন্নত খেয়াল রাখি, খানা খাওয়ার সময় সুন্নত তরিকা মতো খানা খাই, যা খুশি, নমরুদ যেভাবে খাইলো আমিও সেভাবে খাইলাম, ফেরাউনরা যেভাবে খাইতো বসতো খাওয়ার সময় আমিও সেভাবে খাইলাম সেভাবে বসলাম। তো আমি যে আল্লাহ রসুলকে ভালোবাসি তার আলাদা কি প্রমাণ আমি পেশ করতে পারলাম? এজন্য রসুল্লাহ সাল্লাহ আলাইসলাম বলতেন আকুলু কামা ইয়াকুল আব্দু ওয়া আজলিসু কামা ইয়াজলিসুল আব্দু, আমি ওইভাবে বসি যেভাবে আল্লাহ পাকের কোন বান্দার বসা উচিত, আমি ওইভাবে খায় যেভাবে আল্লাহর কোন বান্দা খায়, কি কথা বুঝেন নাই? এজন্য খানা খাওয়ার সময় আল্লাহ পাকের কথা ধ্যানে রাখি এবং আদবের সাথে বসি, সুন্দরভাবে বসি, আল্লাহ রসুল সাল্লাহ আলাইসলামের রং ওয়ালা বসা বসি। আল্লাহ তাআলা আমাকে আপনাকে সবাইকে কবুল করেন, তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সাল্লাল্লাহু আলা নবীল কারীম। নবাব সাহেবের ঘটনা রয়ে গেছে না, দাড়ি যে সুন্নত মোতাবেক আসছিল, চলো তোমার তুমি আরেক নবাব তোমার শুনে দিই ভাই, চট্টগ্রাম ইসলাম বিশ্ববিদ্যালয়ের প্রফেসর সাহেব আরেক নবাব সাহেব না, চলো এই নবাব নবাবদেরকে শুনে দিই। হ্যাঁ তো এই নবাব বেচারা বললো যে নামাজ তো পড়বো না, এমনি বায়াত হবো। তো ওই বুজুর্গ বলি আল্লাহ ভাবলেন যে ওই যেটুকু আগাইছে অতটুকু আগাইতে দেই, বাকিটা আল্লাহর আল্লাহর কাছে দোয়া করতে থাকবো, আল্লাহ পাকই ব্যবস্থা করবেন। আল্লাহ পাক তো পবিত্র কোরআনে বলছেন হে রসুল হেদায়েত আপনার হাতে না আমার হাতে রাখছি, আপনার হাতে দিলে তো আবু তালেবও মুসলমান হইতে পারতেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্না আল্লাহ ইয়াহদি মান ইয়াশা। হেদায়েতের দুই অর্থ কিন্তু, কথা বুঝছেন, হেদায়েতের কটা অর্থ? দুইটা। এক অর্থ হলো হেদায়ত মানে পথ দেখানো, রাস্তা বাতলানো, এই হেদায়ত নবীদের হাতে, এই হেদায়তকে আল্লাহাক নবীর হাতেও দিচ্ছেন, এই হেদায়ত আল্লাহাক উলামায় দিনের হাতেও দিচ্ছেন, তোমরা পথ বাতলাইবা রাস্তা বাতলাইবা। আর এই হেদায়ত মানে যে আমলের তৌফিক দেওয়া, ইমানের তৌফিক দেওয়া, আমলের তৌফিক দেওয়া, নামাজের তৌফিক দেওয়া, জিকিরের তৌফিক দেওয়া, জান্নাতে পৌঁছায় দেওয়া, ওলি বানায় দেওয়া, এই হেদায়ত আল্লাহ পাকের হাতে। এজন্য কোরআন শরীফ আল্লাহ তাআলা আল্লাহ তাআলা বলছেন ইন্নাকা লা তাহদি ইলা সিরাতি মুস্তাকিম, হে রাসূল নিশ্চয়ই আপনি হেদায়ত করবেন সিরাতি মুস্তাকিমের, বুঝা গেল সিরাতুল মুস্তাকিমের হেদায়ত করতে পারবেন। সে হেদায়ত কি? সেটা হলো যে ঈমানের দিকে ডাকা, আল্লাহর দিকে ডাকা, নামাজের দিকে ডাকা, জান্নাতের দিকে ডাকা, এই যে আহ্বান করা, এই পথ বাতলানো, এই তালিম করা, এই তরবিয়ত করে, এটাও এক হেদায়ত। এই হেদায়ত আল্লাহাক নবী রসুলের হাতে দান করছেন, কিন্তু আরেক হেদায়ত বলছেন এটা আপনার হাতে নাই, সেটা কমপ্লিটলি একদম আমার হাতে, সেটা ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, যাকে চান আপনি তাকে হেদায়ত দিতে পারেন না, ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা, আল্লাহ যাকে চান তাকে হেদায়ত দিতে দেন। এই তো আবু তালেবকে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক চাইছেন, ইমান তো দিতে পারলেন না, আল্লাপাক চান নাই, আল্লাপাক চান নাই, আল্লাপাকের হেকমত আছে, সারা দুনিয়া দেখতেছে যে নবী চাইছেন আল্লাহ চান নাই, তো আবু তালেব তো ইসলাম কবুল করতে পারেন নাই। এজন্য যাদেরকে আল্লাহ ইমান ও ইসলাম দিচ্ছেন কত বড় দৌলত দিচ্ছেন খেয়াল করার বিষয়। আবু তালেব যে জিনিস নিয়ে যাইতে পারলেন না, যার কারণে চিরকাল জাহান্নামে থাকবেন, আর সেই নিয়ামত সেই দৌলত সেই ইমান ইসলামের দৌলত আল্লাহ আমাদের মেহরবানি করে দান করছেন, আমরা কি সেটার যোগ্য? এটা সিরফ আল্লাহ পাকের অনুগ্রহের দান। আল্লাহ তাআলা আমাদেরকে ইমান ইসলামের উপরে জিন্দগি দান, ইমানের ইসলামের উপরে মৃত্যু মঞ্জুর করেন। হ্যাঁ, তো এই জন্য ওই বুজুর্গ ভাবলেন যে ও যতটুকু আগাইছে তা আমি অতটুকু তো বলি, যে মায়াত হইতে চায় আল্লাহকে মহব্বত করবে, আল্লাহর জিকির করবে, আল্লাহর রসুলকে মহব্বত করবে, এতটুকু করুক, বাকিটার জন্য আল্লাহর কাছে দোয়া করবো। বল ঠিক আছে, তো মায়াত হও। তো মায়াত হয়ে গেছে, মায়াত হয়ে চলে গেছে, যাওয়ার পরে নামাজ তো পড়বে না পাক্কা, একদম জিকিরটা করবে, জিকির করবে। পরে গেছে তো যে আজান শুরু হলো, ওর খালি চুলকায়, দাড়িতে চুলকায়, পুরা দাড়িতে এমন চুলকায় যে চুলকানিতে আর অস্থির হয়ে গেছে। পরে এক পর্যায়ে এসে একজনের বুদ্ধি দিল যে এই একটু পানি দিয়ে হালকা ধুয়ে নেন, তাহলে চুলকানিটা থামবে। তো দাড়িগুলো পানি দিয়ে একটু ধুয়ে নিছে পরে আর চুলকায় না। তখন সে বলল, দাঁড়ি তো ভালো একটা ওষুধ পেলাম তো। পরে বললো যে আমি তো নামাজ পড়ি না খালি এই কারণে যে দাঁড়ির ভাত ছুটে যায়, এখন তো পানি লেগে দাঁত বাচ্চা ছুটছেই, তাহলে চলো এই উক্তের নামাজটা পড়িয়ে নি। ওই উক্তের নামাজ পড়ে নিছে, ওই উক্তের নামাজটা পড়ে নিছে পুরা উজু করে। যাই হোক, তো আর তো পড়বে না কারণ দাঁড়ির ভাঁজ ভাঙবে। পরে আবার দাঁড়ি খুব সুন্দর করে সাজায় গুছিয়ে আশ্রয় রেখে দিছে। আবার আর এক অক্ত নামাজের আজান শুরু হয়েছে, দাঁড়ি চুলকারি আরম্ভ হয়েছে। এই কি জ্বালা রে ভাই! আর জনাব এমন চুলকা যে খুব অস্থির লাগে। ওই ঔষধ ওইটা ব্যবহার করছে, আবার স্বাভাবিক মেডিসিন, পানি দাও, পানি দিলে চুলকানি শেষ, চুলকানি থামছে। চলো তাহলে নামাজে উক্ত পড়ছে, প্রতি উক্তে আজান হয় দাঁড়িতে চুলকানি আরম্ভ হয়, আর ওই চুলকানি হলে পানি দেয় চুলকানি থামে। বল তাহলে উজু করে নামাজটাই পড়ে নি, তো নামাজটাই উজুও করে নামাজটাই পড়ে নেয়। পরে কয়েকদিন গেলে পরে ভাবলেন যে আরে পীর তুমিও আজিব মানুষ, আমারে বললো যে ঠিক আছে নামাজ না পড়লো ঠিক আছে মায়াত হোক, তাতে রাজি হয়েছে, কিন্তু কিসের রাজি হয়েছে তুমি? তুমি তো আরে পীর তুমি তো আমারে বায়াতে লাগ, বায়াত করে ফের তুমি নামাজে লাগিয়ে ছাড়ছো। আমার ভাইরা, নামাজ তো এসা মামলা, নামাজ বড় দূর, দুনিয়াতে নামাজ হলো মোমিনদের মেরাজ। হ্যাঁ, এজন্য নামাজের ইহতেমাম করা চাই। আল্লাহ তাআলা নামাজের ইহতেমাম আমাদেরকে নসিব করেন, যে নামাজ পড়তে পারি, নামাজকে মহব্বত করতে পারি। এক এক সিজদা কত দামি, এক সিজদা এত মূল্যবান। হাকিমুল মুতমাউন আসবুল তানুর রহমাতুল্লাহ খলিফা ফাজা আব্দুল হাসান মুরজুব রহমাতুল্লাহ আলাইহি বলেন, খুদা কি ইয়াদ মে বেঠে জো সবসে বেগরজ হোকর তো আপনা বোরিয়া ভি ফির হামে তখত সুলাইমান থা। হ্যাঁ, তা আল্লাহ পাকের স্মরণে যখন আমি মশগুল হই বা একটা সেজদায় যখন করি, যেই চাটাইয়ের উপরে সেজদা করি সেটা তখত সুলাইমানের থেকেও দামি হয়ে যায়। শুনতেছেন ভাইরা? কারণ কোন তখতের জন্য, কোন সিংহাসনের জন্য আল্লাহ পৃথিবী বানান নাই। আল্লাহ পৃথিবী বানাইছেন তো বান্দা মাওলাকে মহব্বত করবে, ফেরেশতারাও ইবাদত করেন কিন্তু খালি ইবাদত, আর বান্দাই বান্দার জমিনের বান্দার আল্লাহকে আল্লাহর ইবাদত করে মহব্বতের সাথে। এ হলো পার্থক্য, তারা খালি ইবাদত জানেন আর বান্দা মহব্বতের সাথে ইবাদত করে। হ্যাঁ, আল্লাযীনা আমানু ওয়া সাদ্দা হুকমাল্লাহ, এজন্য মহব্বত আমাদের শিখতে হবে। মহব্বত করতে গিয়ে শিখব হাকিমুল মুত্তাহানু রহমাতুল্লাহ আলাইহি বলেন, মাওলাকে যারা মহব্বত করে, আল্লাহকে মহব্বত করনে ওয়ালা কোন আল্লাহ ওয়ালার সঙ্গে উঠলে বসলে এর বরকতে তোমার অন্তরে আল্লাহর মহব্বত এবং বেচাইনি ব্যাকুলতা পয়দা হবে। তো সেই মহব্বত নিয়ে নামাজ, সেই মহব্বত নিয়ে রোজা, সেই মহব্বত নিয়ে হজ করবা, দেখবা এবাদতের দাম কত বাড়ে। কি কথা বুঝুন না ভাইরা, যে এমনি মুখস্থ হজ করতে যায় মানুষ, এতে এমনি হজ করতে গেল, হজ করে আসলেও তো হজের ফরজ আদায় হয়ে যাবে। করবে, কিন্তু আল্লাহর কোন ওলি যখন হজ করতে যান, দেওয়ানা হইয়া পাগল হইয়া ঘর দেখতে যান না, ঘরওয়ালাকে তালাশ করতে যান। আমুরু আল্লাহ দিয়ার দিয়ার লাইলা উকাবিলু জাল জিদারা ওয়াজাল জিদারা আমা হুব্বু দিয়ার শালাব না কলবি ওয়ালাকিন হুব্বু মান সাকানা দিয়ারা। হ্যাঁ, হাজি হজ করতে যায় ঘরের তওয়াফ করে, আর আল্লাহর ওলির আল্লাহর দেওয়ানার হজ করতে যায় তো আল্লাহ পাকের তালাশে যায় এবং তওয়াফ করতে থাকে, আল্লাহ তাআলাকে খুঁজতে থাকে এবং নিঃসন্দেহে তারা আল্লাহকে পেয়ে যায়। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন, তৌফিক দান করেন। কোন না কোন আল্লাহ বলা খাঁটি আল্লাহর বলি যারা, যাদের কোরআন সুন্না মোতাবেক জিন্দগি, তাকওয়ার জিন্দগি, সুন্নতের জিন্দগি আছে, কোন আল্লাহ বলার সঙ্গে সম্পর্ক রেখে চললে তো এই ইমানের জিন্দগি, আল্লাহ পাকের বন্দিগি ভালো জিন্দগি, খালি এই মুখস্থ ইবাদত থাকবে না, মহব্বতে পরিপূর্ণ হয়ে যাবে এবং আল্লাহ পাকের বন্দিগির নেশা পয়দা হয়ে যাবে, নামাজের নেশা পয়দা হয়ে যাবে, ইবাদত বন্দিগি জিকির তাকওয়া পর্দা, হ্যাঁ সবকিছু তখন মধুময় মনে হবে। আল্লাহ তাআলা সেই দৌলত আমাদেরকে নসিব করে দেন। হযরত থানভীর খলিফা খাজা আজিজুল হাসান মুরজুক রহমতুল্লাহ আলাইহির ভাষা, মুঝে সায়াল হো গই মঞ্জিলে কি হাওয়া কে রুখ বদল গে, তেরা হাত হাত মে আ লগা তো চিরাগ রাহ কে জল গে জল গে। এবং তিনি বলেন, মে রহতা হুঁ দিন রাত জন্নত মে গোয়া, মেরে বাগ দিল মে বুগুল কারিয়া হ্যায় বহরা আউলিয়াদের সোহবতে বরকতে। এমন এক জিন্দগি আমাকে দান করছেন আল্লাহ তাআলা, মনে হয় কি যেন দুনিয়াতে আমি যেন জান্নাতে বাস করি। ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িল কারীম। الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بارك وسلم اللهم اغفر لنا وارحمنا اللهم عافنا واعف عنا اللهم اكن لنا وجعلنا لك اللهم كل خير لكل مسلم ومسلمة اللهم احسن عاقبتنا في الأمور كلها واجرنا من خزي الدنيا وعذاب الآخرة اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من غضبك من النار رب اغفر وارحم أنت خير الراحمين اللهم ادرك قبول كرن আমাদের সফরকে কবুল করেন, আমাদের সাথীদের কবুল করেন, দোস্তা বা মুহিব্বিন হাজিরিন গায়েবিন সকলকে কবুল করেন, আমাদের ঘরওয়ালাদের কবুল করেন, আমাদের মা বাপ ভাই বোন আত্মীয় স্বজন সকলকে কবুল করেন, আমাদের আহবাব মুহিব্বিনের ঘরওয়ালাদেরকেও কবুল করেন, আমাদের সকলের খানদানকে কবুল করেন, আমাদেরকে আপনার বানা আপনার মহব্বত নসিব করেন, গায়রুল্লাহ থেকে গুনাহ থেকে পাক করেন, হেফাজত করেন, সুন্নত মোতাবেক জিন্দগি দান করেন, তাকওয়ার মহব্বত নসিব করেন, দিনের হেদায়েতে কামেল আমাদেরকে দান করেন, ঈমানে কামেল ইখলাসে কামেল আমাদের নসিব করেন, জাহান্নাম থেকে বাঁচান, জান্নাত আমাদের জন্য মঞ্জুর করেন, শত্রুদের থেকে হিংসুকদের থেকে হেফাজত করেন, সকল দুর্ঘটনা থেকে হেফাজত করেন, নামাজের মহব্বত সুন্নতের মহব্বত আমাদেরকে দান করেন, হালাল তো হালাল ভাবে চলার তৌফিক দান করেন, হারাম থেকে আমাদেরকে হেফাজত করেন, মা বাপকে মহব্বত করার তৌফিক দান করেন, মুরব্বীদেরকে সম্মান করার তৌফিক দান করেন, ওলামায়ে দীন কে শ্রদ্ধা করার তৌফিক দান করেন, আউলিয়া উম্মতকে ভালোবাসার তাদের সঙ্গে উঠা বসার তৌফিক দান করেন, ঈমান ইসলাম সুন্নতের সঙ্গে জিন্দগি দান করেন, ঈমান ইসলামের হালতে আপনার সন্তুষ্টির সাথে আফিয়তের হালতে আপনি নির্ধারিত সময়ে যখন দুনিয়ার থেকে উঠাবেন তো আপনার রহমতের কুলে তুলে নিয়েন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম সুবহান রব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
জোর বাড়ি গুছা।